ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে, বাংলাদেশে হুজি নেতার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে সে সম্পর্কে রিপোর্ট।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকুতুল জিহাদ হুজি নেতা মুফতি আব্দুল হান্নান এবং তার দুই সহযোগী বাবুল ও রিপনের ফাঁসির রায় বুধবার রাতেই কার্যকর হতে পারে।
জঙ্গিবাদের সঙ্গে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা,
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গারা যাতে জঙ্গিবাদের সাথে যুক্ত হতে না পারে সে ব্যাপারে গোয়েন্দা বাহিনী সমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।
রয়েছে কলকাতা সংবাদদাতার রিপোর্ট।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম 11 লক্ষ টাকা ঘোষণা করেছেন বিজেপির যুব মোর্চার এক নেতা।
আর আজ রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় সিরিয়া পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তনা শৃঙ্খুই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের কাছ থেকে যেসব দ্ব্যর্থ এবং পরস্পর বিরোধী কথা বলা হচ্ছে সে সম্পর্কে তার সরকারের অনেক প্রশ্ন আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মস্কোতে এক বৈঠকের শুরুতে লাভরভ ওই মন্তব্য করেন। লাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্রের কি উদ্দেশ্য রাশিয়া সেটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে সিরিয়ান বিমান ঘাঁটিতে আমেরিকার হামলার কথা উল্লেখ করে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তা খুবই সমস্যার বিষয়। রাসায়নিক অস্ত্রের আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্রই পদক্ষেপ নেয়। প্রারম্ভিক বক্তব্যে টিলারসন আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি লাভরভের মতন বলেন যে বুধবারের আলোচনা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। তিনি বলেন, তাদের মধ্যে পার্থক্য এবং অভিন্ন স্বার্থ বিষয় তাদের মধ্যে খোলাখুলি আলোচনা হবে। রাসায়নিক অস্ত্রের হামলায় শিশুসহ সাধারণ নাগরিক নিহত হওয়ার পর গত সপ্তাহে সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে মিসাইল আক্রমণের আদেশ দেওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র পুনরায় জড়িত হবে না। ফক্স বিজনেস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সিরিয়ায় যাচ্ছি না। সিরিয়ার খান সেকুন শহরে রাসায়নিক হামলায় শিকার হয়ে মৃত্যুবরণকারী শিশুদের ছবি দেখে ট্রাম্প বলেছিলেন, সামরিক পদক্ষেপ জরুরি। তিনি বলেন, যখন আমি তা দেখলাম আমি বলেছিলাম আমাদের কিছু একটা করতেই হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের শি জিনপিং এর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এক সপ্তাহেরও কম সময় আগে। চীনা রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে ওই বৈঠকের পর থেকে ইতিবাচক দিকগুলো তুলে ধরছে এবং তারা জোর দিচ্ছে যে ওই আলোচনার ফলে দুদেশের সম্পর্ক আবার সঠিক পথে এগুচ্ছে ও নতুন গতিশীলতা এনে দিচ্ছে। কয়েকদিন পর অবশ্য দুই দেশ একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে, উত্তর কোরিয়া পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরীবাহর কথিত স্ট্রাইক ফোর্স উত্তর কোরিয়ার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বিমানবাহী রণতরীয় ডুবোজাহাজ সহ এটি শক্তিশালী নৌবহর। ওদিকে একই সময় এই অনুমান করা হচ্ছে যে পিয়ংইয়ং হয়তো আরেকটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং কিম জং উনের পিতামহ কিম ইল সুং এর জন্মদিন উপলক্ষে পিয়ংইয়ং আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হয়তো ওই পরীক্ষা চালাবে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজি নেতা মুফতি আব্দুল হান্নান এবং তার দুই সহযোগী বাবুল ও রিপনের ফাঁসির রায় বুধবার রাতে কার্যকর হতে পারে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ঢাকার অদূরে গাজীপুরের কাশিমপুর কারাগারে মুফতি হান্নান এবং বাবুলের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন কারা কর্মকর্তারা। কারাগারের বাইরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, কারাগারের বাইরের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত এই দুই আসামির নিকট আত্মীয়রা তাদের সাথে শেষ সাক্ষাৎও করে গেছেন। সিলেট কারা কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে অবস্থানরত মুফতি হান্নানের অপর সহযোগী রিপনের মৃত্যুদণ্ড বুধবার রাতেই কার্যকর হতে পারে। উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় আগে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় তাদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় এসেছে সর্বোচ্চ আদালত থেকে। ওই রায় পুনর্বিবেচনা এবং তাদের প্রাণ ভিক্ষার আবেদনও নাকচ হয়ে যাওয়ায় এখন ফাঁসি কার্যকরের অপেক্ষায় আছেন ওই তিন আসামি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে চরমভাবে ব্যর্থ একটি সফর বলে মন্তব্য করেছেন বিরোধী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের স্বার্থবিরোধী চুক্তি পুনর্বিবেচনা করে দেখা হবে। ঢাকা থেকে আমির খসরুর আরেকটি রিপোর্ট।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেন, এই সফরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা, গঙ্গা ব্যারাজ প্রকল্প, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক এবং অশুল্ক বাধা দূর করার মতো অগ্রাধিকারমূলক বিষয়ের কোন অগ্রগতি হয়নি। জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রতিরক্ষা সহ অনেকগুলো বিষয় চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেগম খালেদা জিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের স্বার্থবিরোধী চুক্তি এবং সমঝোতা স্মারক সমূহ পুনর্বিবেচনা করে দেখা হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের জঙ্গিবাদ মোকাবেলা সংক্রান্ত কমিটি জঙ্গিবাদের বিস্তার রোধ এবং মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গারা যাতে জঙ্গিবাদের সাথে যুক্ত হতে না পারে সে ব্যাপারে তাদের উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শুনুন ঢাকা থেকে আমির খসরুর পাঠানো রিপোর্ট।
বুধবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত ওই কমিটির বৈঠকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গারা যাতে জঙ্গিবাদের সাথে যুক্ত হতে না পারে সে ব্যাপারে তাদের উপরে কড়া নজরদারির জন্য আইন শৃঙ্খলা রক্ষা এবং গোয়েন্দা বাহিনী সমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন,
এই সমস্ত কাজে সম্পৃক্ত হয় কিনা কিংবা বিদেশে কিংবা আমাদের কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে কিনা সেটাও আমরা দেখবো, যাতে করে তারা কোনো জায়গায় সম্পৃক্ত না হতে পারে।
বৈঠকে ইমাম সাহেবরা শুক্রবার জুমার নামাজে খুতবার জঙ্গিবাদের বিরুদ্ধে যাতে কথা বলেন তার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওয়েবসাইট, ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে চলমান নজরদারি আরো বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই কমিটির বৈঠকে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জার্মানির ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহনকারী বাসে বিস্ফোরণের ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি চিঠিকে কেন্দ্র করে চলছে তদন্ত। লন্ডন থেকে রিপোর্ট করছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জার্মান গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, সম্ভাব্য ইসলামপন্থী জঙ্গি সংশ্লিষ্টতা তদন্ত করছে পুলিশ। দুটি চিঠিকে কেন্দ্র করে তদন্ত চলছে। ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া একটি চিঠিতে বার্লিন ক্রিসমাস মার্কেটে হামলা ও সিরিয়ায় সামরিক অভিযানের কথা বলা হয়েছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিরুদ্ধে খেলায় অংশ নিতে যাওয়ার পথে খেলোয়াড়দের বহনকারী বাসের পাশে তিনটি বিস্ফোরণ ঘটে। এতে বাসের জানালা ভেঙে যায়। একজন খেলোয়াড় ও একজন পুলিশ কর্মকর্তা আহত হন। খেলাটি স্থগিত হয়ে যায়। এটি আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খেলোয়াড়দের প্রতি সংহতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়েরে মাঠে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন। জার্মান সংবাদপত্র সুদেইউস জেইটিং জানিয়েছে, এতে লড়াইরত জোট বাহিনীতে জার্মানির টর্নেডো জেট ব্যবহারের কথা উল্লেখ করা হয় ঘটনাস্থলে পাওয়া চিঠিতে। এই চিঠির সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১,০০০ টাকা ঘোষণা করেছেন বিজেপির যুব মোর্চার এক নেতা। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
বিজেপি এই মন্তব্য থেকে দলের দূরত্ব বাড়ালেও তাদের যুব নেতার হুমকি নিয়ে উত্তপ্ত হয়ে উঠল আজ সংসদের রাজ্যসভার অধিবেশন। এ বিষয়ে সরকারের বিবৃতি দাবি করে সরবন বিরোধী নেতারা। উল্লেখ করা যেতে পারে, বিজেপির যুব মোর্চার নেতা যোগেশ ভার্সনে ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছেন গতকাল পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় হনুমান জয়ন্তীর মিছিলে। পুলিশের লাঠিচার্জের নিন্দা করতে গিয়ে যোগেশ ভার্সনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাক্ষস আখ্যা দিয়ে বলেছেন, যখন ওই ভিডিওটা দেখি তখন একটা কথাই মনে হয়েছিল, কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে এনে দিতে পারে তাহলে আমি তাকে 11 লক্ষ টাকা দেব। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি এ ধরনের বিবৃতির তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন রাজ্য সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেই সাথে জয়া বচ্চন বলেন একজন মহিলা সম্পর্কে এ ধরনের কথা বলার সাহস কোথা থেকে আসে? এভাবে আপনারা দেশের মহিলাদের রক্ষা করবেন? পরমাশিস ঘোষটায় ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কাবুলে সরকারি মোটরযানকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। সোমালি জলদস্যুদের ছিনতাই করা ভারতীয় একটি নৌযানের ক্যাপ্টেন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে নৌযানের ক্রুর 8 জনকে 9 দিন আটকে রেখেছিল সোমালি নিরাপত্তা বাহিনী। বুধবার মগডাগ অঞ্চলে দুগল গ্রামে তাদের মুক্ত করে। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকা থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সিরিয়া পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। তাহেরা কিবরিয়া যেমনটি কিনা বললেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় সিরিয়া পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। তো শুরু করছি সার সংক্ষেপে সংবাদ শিরোনাম শ্রোতাদের জন্য শুনিয়ে দিয়ে, একটু সুবিধা হবে যে এই পটভূমিতে আমরা আলোচনা করব। এবং পটভূমিটা হচ্ছে ইতালিতে G7 বৈঠকে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই মুহূর্তে রাশিয়াতে রয়েছেন। রাশিয়া ইতিমধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও তার সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। এই হলো মোটামুটিভাবে পটভূমি। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন অ্যাটলান্টা জর্জিয়া যুক্তরাষ্ট্র থেকে ইউনিভার্সিটি শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সঈদ ইফতেখার আহমেদ, এবং মেরিল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা বাংলাদেশের প্রাক্তন সরকারি আমলা জিয়াউদ্দিন চৌধুরী। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ। বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। কল করছেন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে মাহমুদ রেজা চৌধুরী। হ্যালো,
আমি মাহমুদ রেজা চৌধুরী নিউ ইয়র্ক থেকে বলছি।
জি,
গত 6-7 বছর ধরে সিরিয়াতে যা ঘটছে সেটা আধুনিক এবং উত্তর আধুনিক সময়ের একটা মানবতন্ত্রী বা হিউম্যানিজম সংক্রান্ত চ্যালেঞ্জ বলে মনে হয়। 1947 সালে দার্শনিক মার্টিন হাইপেগের মানব বিশ্বের ঘনায়মান সংকট দেখে একটি কথা বলেছিলেন, দ্য মার্কেট অফ পাবলিক অপিনিয়ন কন্টিনিউয়ালি ডিম্যান্ডস নিউ ওয়ান্স। সহজ কথায়, প্রতিনিয়ত নতুন সভ্যতা চায় এই উপকেন্দ্রিক পোস্ট হিউম্যানিজম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিয়াতে যা ঘটছে, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটল তা আতঙ্কের, এবং দেখা যাচ্ছে যে সিরিয়ার বর্তমান রেজিম যেটা করছে তার সাধারণ নাগরিকদের উপর, এমনকি গ্যাস দিয়ে, কেমিক্যাল গ্যাস দিয়ে তার সাধারণ নাগরিক শিশু যারা মাসুম বাচ্চা তাদেরকে হত্যা করছে, এর বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ ভীষণ রকম সচেতন। যদিও সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ যে সিদ্ধান্তে সেখানে আক্রমণ করা হয়েছে 59 মিসাইল টম হ্যাঙ্কস, সে ব্যাপারে অনেকের অনেক রকম ভিন্ন মত আছে, বাট আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে। কারণ কোথাও না কোথাও তো কাউকে না কাউকে এর ব্যাপারে সচেতন এবং ভূমিকা নিতে হবে। যদি গতকালকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস এবং জেনারেল জোসেফ বোল্টন ওনারা একটা সাংবাদিক সম্মেলনে পেন্টাগনের ওনারা বলেছেন এই আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে আইসিস কে ধ্বংস করা। যদিও এটা আলোচনা হতে পারে আইসিস এতে কতটা ধ্বংস হয়েছে বা কতটা তাদের উপর এটা গেছে এটা এখনো কিন্তু অস্পষ্ট, কিন্তু একটা থ্রেট গেছে এবং সেই দিক থেকে আমি মনে করি দিস অ্যাকশন ওয়াজ অর ইজ এ ভেরি রাইটফুল অ্যাকশন এবং পৃথিবীর সচেতন মানুষের এ ব্যাপারে আরো।
জি, আমরা রেজা মাহমুদ রেজা চৌধুরী আপনার বক্তব্য শুনলাম, একটা ব্রেকিং নিউজ আছে আমাদেরকে এই মুহূর্তে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের কাছে যেতে হচ্ছে। জহুর সাহেব, জি হ্যালো, জহুর সাহেব
জি, এইমাত্র কারা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ বলেছে যে মুফতি হান্নান এবং বিপুলের ফাঁসি কার্যকর হয়েছে এবং সিলেট কারাগারে রিপনের ফাঁসিও কার্যকর হয়েছে। এটা হলো ওদের ফাঁসি কার্যকরের সর্বশেষ খবর।
জি, আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানালেন যে ঢাকায় ঢাকার কারাগারে মুফতি হান্নানের সঙ্গে আরেকজনের এবং সিলেট কারাগারে আরেকজনের তৃতীয় আরেকজনের ফাঁসি কার্যকর হয়েছে সর্বশেষ খবর এটাই। তো এর পরবর্তীতে অন্যান্য খবর সহ শেগুফতা নাসরিন কুইন আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণ শোনাবেন অনুষ্ঠানের শেষ পর্বে। এখন আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন আলোচনা অনুষ্ঠানে। আমরা বক্তব্য শুনছিলাম মাহমুদ রেজা চৌধুরীর। মাহমুদ রেজা চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে প্রারম্ভিক বক্তব্যের জন্য আমরা এখন যাচ্ছি অ্যাটলান্টা জর্জিয়ায় প্রফেসর সাইদ ইফতেখার আহমেদের কাছে। আপনার বক্তব্য, প্রারম্ভিক বক্তব্য।
ধন্যবাদ। সিরিয়ার বিষয়টি অত্যন্ত জটিল এবং দীর্ঘ সময় ধরে সিরিয়ায় এই সমস্যা চলছে এবং আমরা যদি দেখি সিরিয়ার সমস্যাটা বুঝতে হলে আমাদের সিরিয়াতে যে বিবদমান গ্রুপ, সিরিয়ার আভ্যন্তরীণ রাজনীতির বিবদমান গ্রুপ এবং আন্তর্জাতিক যে রাজনৈতিক বিভিন্ন দেশ সিরিয়াতে ইনভলভ, এই বিষয়গুলি যদি আমরা একটু চিন্তা করি তাহলে সিরিয়ার যে সমস্যার যে জটিলতাগুলি আমরা বুঝতে পারবো। আমি যেটা বুঝতে পারছি এখান থেকে সিরিয়াতে মূল শক্তি হচ্ছে তিনটি আভ্যন্তরীণভাবে। একটি হচ্ছেন সিরিয়ান বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি একজন ডিক্টেটর কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি একজন সেকুলার ডিক্টেটর। উনার যারা মূল বিরোধিতাকারী মূল ফোর্সটা হচ্ছে আইসিস এবং আইসিসের বাইরে যে ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে জামাত আল নুসরা, যেটি আসলে বেশি মূলত আল কায়দা এবং সর্বসাম্প্রতিক সময় বোধহয় তারা জামাত আল নুসরা নামটিও পরিবর্তন করেছে। এর বাইরে যে যে শক্তি পাওয়ার ব্লকটা রয়েছে সেটা হচ্ছে যে কুর্দি যে জনগোষ্ঠী, যারা এক ধরনের স্বায়ত্ত শাসন চাচ্ছে এবং এই কুর্দি জনগোষ্ঠী কিন্তু এট দ্য সেম টাইম বাশার আল আসাদের সাথে এক ধরনের কোঅপারেশন করলো, আবার আরেকদিকে বিরোধিতাও করছে এবং তারা একই সাথে আইসিস এবং যে আল কায়দার যে ফোর্স রয়েছে যে জামাত আল নুসরা তাদের বিরোধী। সুতরাং আমরা দেখছি একটা কমপ্লেক্স একটা ডিনামিক্স সেখানে কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি যে পাশ্চাত্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট আরেকটি গ্রুপ রয়েছে যারা ঠিক অতটা শক্তিশালী নয় এবং তুরস্কের সমর্থিত এবং আরেকটি গ্রুপ রয়েছে। আন্তর্জাতিকভাবে আমরা দেখছি যে রাশিয়া এবং ইরান এবং ওইদিকে লেবাননের যে হেজবুল্লাহ তারা সমর্থন করছে বাশার আল আসাদকে, অন্যদিকে এবং ইরাকেরও সমর্থন আছে বাশার আল আসাদের প্রতি, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন অধিকাংশ রাষ্ট্র সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত এবং তুরস্ক তারা হচ্ছে বাশার আল আসাদের বিরোধী। ফলে এতগুলি শক্তির যেখানে ইনভলভমেন্ট এবং বৃহৎ অর্থে গণচীনেরও এক ধরনের সমর্থন আছে বাশার আল আসাদের প্রতি, নর্থ কোরিয়ার সমর্থন রয়েছে বাশার আল আসাদের প্রতি। সুতরাং এই ধরনের একটা কমপ্লেক্স ডিনামিক্সের ফলে এর সমাধান কি হবে, এটা কোন দিকে যাবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল এবং সব শক্তি চাচ্ছে যে এক ধরনের পাওয়ার পলিটিক্স সেখানে প্লে করে সেই জিনিসটা সমাধান করা এবং এর ফলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে যারা সাধারণ জনগণ সিরিয়ার নারী শিশু তারাই হচ্ছে মূল ভিকটিম এই কমপ্লেক্স পলিটিক্স।
জি, তো আমরা এই মুহূর্তে যাচ্ছি জিয়াউদ্দিন চৌধুরীর কাছে মেরিল্যান্ডে তার প্রারম্ভিক বক্তব্যের জন্য, তারপর আমরা মূল আলোচনায় যাব। জিয়াউদ্দিন চৌধুরী,
ধন্যবাদ। এতক্ষণ আমি প্রশ্নকর্তার প্রশ্ন শুনলাম এবং মন্তব্য শুনলাম, আর প্রফেসর ইফতেখারের কথা শুনলাম। আসলে হচ্ছে কি, দেখেন এই যে আজকে প্রায় 5 বছরের উপর যে যুদ্ধটা চলছে সিরিয়াতে, এটা যখন শুরু হয় এর সূত্রপাত হয়েছিল বলতে গেলে সে সারা মিডল ইস্ট এবং আরব স্প্রিং বলে যেটা হলো, সেখানে বেশ কয়েকটা জায়গায় দেশে যখন জনসাধারণের বিক্ষোভ আসে, তার শুরু হয় তিউনিসিয়া থেকে, তারপরে সেটা শুরু হয় ইজিপ্টে, মিশরে, এবং ছোটখাটো ভাবে আরো কয়েকটা জায়গায় হলো। প্রধানত যে তার আমরা যে এর যে অবস্থা দেখি, তাতে পরপর 3টি সরকার উৎখাত হয়। হোসনি মুবারক চলে যান ইজিপ্ট থেকে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট তিনি পলায়ন করেন, তারপরে লিবিয়ার তো অবস্থা আপনারা দেখেছেন, সবাই আমরা দেখেছি। এখন কথা হলো, এই একই সময়ে এই সিরিয়াতে এই ধরনের যখন এই আন্দোলন শুরু হয়, আন্দোলনটা শুরু হয় কিন্তু ওরই একটা স্প্রেড ইফেক্ট হিসেবে, যে আরব স্প্রিং যেটাকে বলা হয়ে থাকে, কিন্তু এরা সব অন্যান্য দেশে মোটামুটি ভাবে সরকার পরিবর্তন হলো, এবং লিবিয়াতে যা আমি বলছি, সিরিয়াতে এটা শুরু হওয়ার পরেও আজ কেন এতদিন পর্যন্ত চললো, এর মূলত যেটা প্রফেসর ইফতেখার কিছুটা আলোকপাত করেছেন, এর পেছনে হচ্ছে যে ইজিপ্ট, মিশর, লিবিয়া এবং তিউনিসিয়া, এর পেছনে যারা প্রধান শক্তিগুলো ছিল তারা কিন্তু এর সরকারের পেছনে দাঁড়াননি। তারা সে দেখেছেন কিভাবে এটার, দেখেছেন যে সরকারকে এসে তাকে বাফেট করা, বাট্রেস করা তার খরচ করেননি। কিন্তু সিরিয়ার ক্ষেত্রে এটার অন্য দিকে হলো, কারণ এর পেছনে যুক্ত প্রধান শক্তি রাশিয়া এবং ইরান, এরা হাফেজ এই বাশার আসাদের পিছনে তারা দাঁড়িয়েছিলেন, তাদের নিজস্ব ইন্টারেস্ট আছে, রাশিয়ার বিরাট ইন্টারেস্ট আছে, তারা সেখানে মেডিটেরানে তাদের অবস্থান তারা রাখতে চান, আর ইরান তার সেই আলাউইট সরকার তার মাধ্যমে, কারণ সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ পুরনো, সেই ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়ার হাফেজ আল আসাদ তাদেরকে সাহায্য করেছিলেন, এরপর থেকে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং রাশিয়ার সঙ্গে তো সেই তার আর্মি থেকে শুরু করে এয়ারফোর্স থেকে শুরু করে সবাইকে রাশিয়া তাদেরকে সাহায্য করে আসছে, সে কারণে ওদের উপস্থিতির কারণে এই হাফেজ বাশার আল আসাদ শক্তি পান, এবং তার ক্ষেত্রে এতদিন টিকে থাকা সম্ভবপর হয়। তার উপরে আবার যেগুলো যে ঘটনা ঘটছে, এটা প্রথম যদিও সাধারণভাবে সাধারণ বিক্ষোভ হিসেবে সিরিয়ার বাশারের পিছন বিরুদ্ধে কাজ করছিল, কিন্তু আস্তে আস্তে অন্যান্য শক্তিরা এসে পড়ে, যেটা প্রফেসর ইফতেখার বললেন, আল কায়দা, এবং এটা মনে রাখতে হবে আইসিস কিন্তু প্রথমে ছিল না, আইসিস তৈরি হয়েছে এই সিরিয়া যুদ্ধের প্রায় 2-3 বছর পরে। এগুলো আস্তে আস্তে এগুলো এ ধরনের এটা এভলিউশন হয়েছে, এটা আজকে এমন একটা পর্যায়ে এসে গেছে যে এই এর সমাধান শুধু যুদ্ধ বা মিসাইল দিয়ে এটাকে স্ট্রাইক করে এটাকে সম্ভব করা
অবশ্যই। জি জিয়াউদ্দিন চৌধুরী, আপনি যেমন বললেন যে সহজ সমাধান না, অত্যন্ত জটিল পরিস্থিতি, প্রফেসর সাইয়েদ ইফতেখার আহমেদ যেমন কিনা বর্তমান পরিস্থিতি সুন্দর করে ব্যাখ্যা করলেন, এবং জিয়াউদ্দিন চৌধুরী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আরব স্প্রিং এবং তার পরবর্তী পরিস্থিতিগুলোর ছুঁয়ে গিয়ে একটা বক্তব্য দিলেন। আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে আমাদের তরফ থেকে দুজনের কাছেই একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আরব স্প্রিংয়ের আরও কিছুটা পিছনে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাই যে বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ মোটামুটিভাবে একই সময়ে সাদ্দাম হোসেনের সঙ্গে ইরাকে বাম ঘেঁষা একটি গোষ্ঠীর মদত পুষ্ট হয়ে সিরিয়াতে ক্ষমতা দখল করেছিলেন এবং পরবর্তী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন হাফেজ আল আসাদ, এবং তারপরে যেন তেন প্রকারে একটা নির্বাচন করিয়ে তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। এবং তারপরে এখন আমরা সিরিয়া পরিস্থিতি আপনাদের দুজনের বক্তব্য থেকেই যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পক্ষ সংশ্লিষ্ট হয়ে গেছে, সেখানে আল কায়দা রয়েছে, আইসিস রয়েছে, বিদ্রোহী লড়াকুরা রয়েছে, শিয়া সুন্নিদের দ্বন্দ্ব রয়েছে এবং বাইরের কিছু কিছু দেশও ইনভলভ হয়ে গেছে। এই সব মিলিয়ে সত্যিকার একটা জটিল পরিস্থিতি। এখন যে প্রশ্নটা ইদানিং উঠছে সেটা হচ্ছে যে বাশার আল আসাদকে সরতে হবে। বাশার আল আসাদ শূন্য একটা পরিকল্পিত পরিস্থিতিতে এটা কি আমরা ধরে নিতে পারি যে বিদ্রোহীদের লড়াকুদের হাত মজবুত হবে এবং তাদের হাত মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে আইসিসের হাতও মজবুত হবে? তো সেটা তো পশ্চিমা বিশ্বের কাম্য নয়। সেরকম একটা পরিস্থিতিতে কি অবস্থা দাঁড়াবে? প্রথমেই প্রফেসর ইফতেখার,
ধন্যবাদ। আমি একটু বাথ পার্টি নিয়ে আলোচনা করি।
জি, আমি বাথ পার্টির ইঙ্গিত করছিলাম। জি,
বাথ পার্টির যে কনসেপশন সেটা আসলে দাঁড়ায় খুব সম্ভবত লেবানিস তাত্ত্বিক মাইকেল আফলাক, উনি নিজে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু উনি যেভাবে ব্যাখ্যা করেছেন যে ইসলাম হচ্ছে মধ্যপ্রাচ্যে শুধু ধর্ম নয়, এটি হচ্ছে সংস্কৃতি। যে যে যেই ধর্মে অনুসরণ করুক, ইসলামের যে মৌলিক সংস্কৃতি সেটিকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে রাজনীতি করা সম্ভব নয়। তিনি এই কনসেপ্টটার সাথে যে একসময়কার যে মার্ক্সিজম বা বামপন্থী চিন্তাধারা সেটিকে মধ্যপ্রাচ্যের আলোকে দাঁড়িয়ে করি উনি একটা বাত আইডিয়া দাঁড় করান, এবং সেই বাত কনসেপশনের ভিত্তিতে আমরা দেখি যে সিরিয়াতে এবং ইরাকে সাদ্দাম হোসেন এবং সেখানে হাফেজ আল আসাদ ওনারা ক্ষমতা দখল করেন এবং এক ধরনের সেকুলার একটা স্টেট তারা তৈরি করেন,
মানে আরব ভূমি আরবদের জন্য,
রাইট,
ধর্ম না,
না আরবদের জন্য, কিন্তু সেখানে একটা ধর্ম, ইসলাম যে একটা সংস্কৃতি তৈরি করেছে দীর্ঘ দিন যাবৎ, সেই সংস্কৃতিকে উপেক্ষা করে আরব ভূমিতে কোন রাজনীতি বা পশ্চিমা সংস্কৃতির উপর ভিত্তি করে সেখানে রাজনীতি আগিয়ে নিয়ে যাবে না বলে উনি মনে করতেন, এবং সে যে ধর্মেরই হোক ইসলামের কথা মৌলিক সংস্কৃতি ধর্মটা না সংস্কৃতিটা সেখানে থাকবে এবং সেটাকে ভিত্তি করে এক ধরনের সেকুলার একটা স্টেট উনি চিন্তা করেছিলেন। এবং অ্যাট দ্য সেম টাইম উনার চিন্তা ডেমোক্রেসি না থেকে তৎকালীন যে শীতল যুদ্ধের সময় আমরা যারা দেখলাম যে সোভিয়েত মডেলের একনায়কতান্ত্রিক শাসন, সে একনায়কতান্ত্রিক শাসনের মডেলই উনি কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য চিন্তা করেছেন এবং উনি মনে করেছেন যে পশ্চিমা গণতন্ত্র মধ্যপ্রাচ্যের জন্য অ্যাপ্লিকেবল না। এই ভিত্তিতে আমরা দেখলাম যে ইরাকে যে সাদ্দাম হোসেনের বাথ পার্টি এবং পরবর্তী এবং হাফেজ আল আসাদ সেখানে সিরিয়াতে আমরা ক্ষমতা দখলই যদি বলি, একজন ক্ষমতা দখলই বলা যায়, সেভাবে তারা ক্ষমতা চলে আসলেন এবং এক ধরনের সেকুলার কনসেপশনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের এক ধরনের আধুনিকায়নের সূচনা তাদের মাধ্যমে হলো। কিন্তু যেহেতু সেখানে একটা ডিকটেটরশিপ ছিল, গণতান্ত্রিক চিন্তা চেতনা চর্চা ছিল না এবং গণতান্ত্রিক চর্চার বিকাশের ক্ষেত্র না থাকবার ফলে আমরা যেটা দেখি এই যে আইসিস না হলো এক ধরনের, যেহেতু মানে মধ্যপ্রাচ্যের মানুষ আলটিমেটলি মনে করেছে এ ধরনের কনসেপশনগুলো হচ্ছে বাইরে থেকে চাপিয়ে দেওয়া বা পশ্চিমা কনসেপশন, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য ইসলামকে ব্যবহার করে বা ইসলামের উপর নির্ভর করে কিন্তু একটা কাউন্টার মুভমেন্ট দীর্ঘদিন ধরে আমরা মধ্যপ্রাচ্যে আমরা ডেভেলপ করতে দেখেছি। এ সূত্রপাত হয়েছে কিন্তু আপনার মিশরে মুসলিম ব্রাদারহুডের জন্মের মাধ্যমে এবং পরবর্তীগুলো আমরা বিভিন্ন র্যামিফিকেশন দেখি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এবং ফলে ধীরে ধীরে কিন্তু এক ধরনের যেটাকে প্রচলিত ভাষায় বলে মৌলবাদের রাজনীতি, সে মৌলবাদের রাজনীতিটা কিন্তু মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে। এটা কিন্তু একদিনের ফসল নয় এবং এরই ফলে আজকে আমরা দেখছি, যেটা দীর্ঘ আলোচনার বিষয়, এখানে এত সময় বোধ হয় নেই আমাদের হাতে, তো এরই ফলে আজকে আমরা দেখছি যে যখন বাশার আল আসাদ শুধুমাত্র সিরিয়ার ক্ষেত্রে নয়, আমরা যদি দেখি লিবিয়াতে বা মিশরে যেই শক্তিটি মূল ভূমিকা পালন করেছে মিশরে হোসনি মোবারককে উৎখাতের পিছনে, মূল শক্তিটা কিন্তু ছিল মুসলিম ব্রাদারহুডের শক্তি। ইরানের ক্ষেত্রে যদি আমরা দেখি শাহের সময় যে মূল শক্তিটা কিন্তু পালন করেছে সেই মৌলবাদী শক্তিটি, এবং সিরিয়ার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ঘটেছে। এর ফলে আজকে যে একটা প্রচন্ড একটা কমপ্লেক্স ডাইনামিক সেখানে দাঁড়িয়ে গেছে এবং সেটা যে আলাপ আলোচনার মাধ্যমেও যে বিষয়টা সমাধান করা যায় বিষয়টা কিন্তু সেরকম নয়, কারণ কোনো পক্ষেই বিশেষ করে যেখানে এক্সট্রিম ফোর্স রয়েছে, একদিকে বাশার আল আসাদের এক্সট্রিমিস্ট ফোর্স, অন্যদিকে আইসিস আল কায়দার মতো এক্সট্রিমিস্ট ফোর্স রয়েছে, আমার কেউ কিন্তু
অনেকগুলো পক্ষ
অনেকগুলি পক্ষ এবং সবগুলি পক্ষই কিন্তু অত্যন্ত এক্সট্রিমিস্ট একটা ভূমিকা যে আমাদেরকে শক্তি প্রয়োগ করেই সমস্যার সমাধান করতে হবে। এই যে মানসিকতা, সেই মানসিকতার ফলে আসলে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান বেরিয়ে আসবে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে সেটা মনে হচ্ছে না।
মানে ক্ষমতা দখলটা হয়েছে এ পর্যন্ত ফন্দি ফিকির কৌশল করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়। জি চৌধুরী সাহেব কিছু যোগ করবেন?
যোগ করা এটা হচ্ছে যে সবকিছুই একটা এর ঐতিহাসিক দিক আছে, যেটা প্রফেসর ইফতেখার ইঙ্গিত করলেন।
জি
সবই তার একটা, আমাদের যখন পিছন দিকে দেখি যে কিভাবে এ সমস্ত শুধু আরব মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে কেন,
উত্তর